সন্ধ্যা, আজ সোমবার, বাংলা 26 কার্তিক 1421 ও ইংরেজি 10 নভেম্বর 2014 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্জে। ক্যানবেরা ও ক্যানবেরার বাইরে অবস্থানরত সকল বাংলাভাষী শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি ঢাকা থেকে আমি ওবায়দুল হক। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের শোনাব বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী রোকেয়া সুলতানার একটি সাক্ষাৎকার। বাংলা রেডিও ক্যানবেরার জন্য দেয়া এই বিশেষ সাক্ষাৎকারে তিনি চিত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর শৈল্পিক ভাবনা প্রকাশ করেছেন। দীর্ঘ 3 দশকব্যাপী বিস্তৃত তাঁর শিল্পী জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে গত শতাব্দীর 80 দশকের গোড়ায় তাঁর শিল্পী জীবনের যে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু, পরবর্তীতে বিশ্বভারতী হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েই তাঁর প্রত্যাবর্তন। বর্তমানে তিনি সেখানে চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে অধ্যাপনা করছেন। শিল্পী রোকেয়া সুলতানার কাজের মূল বৈশিষ্ট্য ছন্দময় কম্পোজিশন আর উষ্ণ রঙের ব্যবহার। নারী ও প্রকৃতি তাঁর কাজের প্রধান বিষয়। 80 দশকে ম্যাডোনা সিরিজ এঁকে বিখ্যাত হয়েছিলেন এই শিল্পী। তাঁর বিখ্যাত আরও দুটো সিরিজ হল জল বায়ু মাটি এবং সম্পর্ক। রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতা তাঁর কর্মের অনুপ্রেরণা। এছাড়া ছাত্র ও কর্মজীবনে তাঁর সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রবাদপ্রতিম সব চিত্রশিল্পীদের সাথে কাজ করা, তাঁদের খুব কাছ থেকে দেখা। এদের মধ্যে অন্যতম শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ এবং চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া। এদের থেকেও অশেষ অনুপ্রেরণা পেয়েছেন এই শিল্পী। বাংলা রেডিও ক্যানবেরার সাথে তাঁর ঢাকাস্থ স্টুডিওতে ঘরোয়া আলাপচারিতায় এসব কথাই উঠে এসেছে বারবার। শিল্পী রোকেয়া সুলতানা তাঁর চিত্রকর্মের জন্য দেশে বিদেশে অনেক সম্মানজনক পুরস্কার ও পদক লাভ করেছেন। পৃথিবীর বিভিন্ন শহরে তাঁর চিত্রকর্মের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। আর একথা বলাই বাহুল্য যে এই প্রথিতযশা শিল্পীর চিত্রকর্ম সংগৃহীত রয়েছে দেশে বিদেশের বিভিন্ন জাদুঘর ও গ্যালারিতে। শ্রোতা বন্ধুরা, আর কথা নয়, আসুন তাঁর নিজের মুখেই শোনা যাক তাঁর শিল্পী জীবন, কাজ আর অনুপ্রেরণার কথা।
আমি একজন প্রকৃতি প্রেমিক, প্রকৃতির থেকেও বেশি যদি বড় করে বলতে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু জিনিস হচ্ছে নেচার দ্বারা, পানি বাতাস আলো, এগুলো আমাকে এত প্রলুব্ধ করে আর এত ইন্সপায়ার করে। আমার ছবি আঁকার আসলে মেন ইন্সপিরেশনই আসলে নেচার, নেচারই আমার গুরু। আর মানে নানা কারণেই আসলে আমি বলবো যে এটা একটা ঈশ্বরের অসীম করুণা বা আমার প্রতি একটা মহা আশীর্বাদ যে আমি অনেক ঘুরেছি, অনেক দেশ ঘুরেছি। সেই দেখা ঘোরা একদম ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি সেটা একদম প্রকৃতির কোলে, একটা জায়গা বিস্তীর্ণ ঘাস, বড় বড় গাছ, গাছের নিচে আমরা খেলতাম, গাছে চড়তে পারতাম। তো এই সবকিছুর কারণে আমার মধ্যে প্রকৃতির একটা মানে অসীম একটা প্রভাব। তো এবং আমার মনে হয় প্রকৃতির প্রত্যেকটা চেঞ্জ, যেহেতু বাংলাদেশ একটা ষড়ঋতুর দেশ এবং ঋতুর চেঞ্জ গুলি এত সুন্দর করে বোঝা যায়। আকাশ চেঞ্জ হয়, গাছের পাতা চেঞ্জ হয়, বিভিন্ন রকমের ফুল ফুটে এবং পাখি। যদিও আমার ছবিতে আমি একদম এই মানে নেচার নিয়ে নৈসর্গিক ভাবে ছবিগুলিকে আমি আঁকি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ করেছি, তবে এটা আমার জন্য একটা অনেক বড় প্রেরণা নেচারটা। তো আমি যখন প্রথম শান্তিনিকেতনে গেলাম আমার মাস্টার্স করতে, তো আমি আবার দ্বিতীয়বার আবার সেই মনে হলো একটা নেচারের কোলে। আর ওইটা আরো আদিম, কারণ ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন জায়গাটা নিয়েছিলেন ওটা ছিল সাঁওতাল পল্লী, আসলে সাঁওতালদের। আর বীরভূমের ওখানে খুব কন্ট্রাস্ট একটা ওয়েদার, গরমে জমি ফেটে যায়, একদম খরা হয়ে যায়, এবং বর্ষাকালে অনেক বর্ষা হয়, শীতকালে অনেক শীত হয়। আর প্রান্তর কথাটা আমি ওখানে গিয়ে ফিল করলাম যে প্রান্তরটা কাকে বলে। এই প্রান্তরের কথাটা আমি এর জন্য আরো বলছি যে প্রান্তর থেকে ছবিতে যে স্পেস থাকার যে ব্যাপারটা, সেটা আমি ওখান থেকে শিখি যে একটা বড় স্পেস ছেড়ে যে একটা এয়ারি ফিলিং তৈরি করার। এটা আমাকে আমার স্যার বলতেন, কিপিয়া স্যার, যে একটা ছবিতে যেমন রাতও থাকবে দিনও থাকবে এবং এয়ার থাকবে, এয়ারই হতে হবে, যে ছবিটা দেখে যেন মনে হয় যেখানে তুমি মুভ করতে পারো। তো আমি খুব লাকি, আমি দুজন শিক্ষক পেয়েছিলাম যারা বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে মানে সবসময়ের জন্য থাকবেন। একজন শফিউদ্দিন আহমেদ, প্রিন্ট মেকিং এর জন্মদাতা বাংলাদেশে, আরেকজন মোহাম্মদ কিপিয়া। ইনারা আমার গুরু এবং ইনারা খুব ভালো পেইন্টার এবং খুব ভালো প্রিন্ট মেকার। তো এই শান্তিনিকেতনে গিয়ে আমি আরো ভালো শিক্ষক পেলাম কয়েকজনকে, সোমনাথর, যার কাছে আমি ফর্ম শিখেছি কি করে ছবিতে ফর্ম আনা যায়, লালু প্রসাদ শাহ, ওনার কাছে আমি ছবির কম্পোজিশনটা শিখেছি, এবং সনৎকর, ওনার থেকে আমি ছবিতে কালারের যে বৈশিষ্ট্য আনা এবং বৈশিষ্ট্য মণ্ডিত করা, আমি সেটা সনৎকরের কাছে শিখেছি। এবং আমি ওখানে প্রিন্ট মেকিং এর উপরে মাস্টার্স করেছিলাম, বিশেষ করে এচিং নিয়ে। তো সেই এচিং এর কিছু একটা প্লেটে অনেকগুলি কালার, অনেকগুলি ব্লক না করে একটাতে অনেকগুলি কালার অ্যাপ্লাই করার যে একটা বিশিষ্টতা, এটা সনৎদা আমাকে শিখিয়েছিলেন। কাঠের উপরে এসিড ছাড়া খুব মানে ন্যাচারালি, যেটাকে অর্গানিক ভাবে বলা যায়, কাঠটাকে কেটে কিন্তু ওটাকে ইন্টারগ্লিও প্রসেসে এচিং প্রিন্ট নেওয়া। আর কিবিয়া স্যার তো আমার একটা স্পিরিচুয়াল গুরু, শফিউদ্দিন স্যারের কাছে আমি নিষ্ঠা এবং যে ডিসিপ্লিন ছবির জন্য ভীষণ দরকার, পারফেকশনের যে জায়গাগুলি সেগুলো শিখেছি। তো সেই অর্থে আমি লাকি, আমি এমন একটা সময়ে ছবি আঁকার এই শিক্ষা প্রকরণের সময়টা পার করেছি যখন আমাদের এই গ্রেট গুরুরা ছিলেন। কিন্তু এই যে আমি যে স্পিরিচুয়াল জায়গাটা কিপিয়া স্যারের ক্লাসে যখন বলতেন আমি বুঝতাম কিছু কিছুটা কিছুটাই বলছি, যেগুলো অনেকগুলি কথার মানে, এই যে ছবিতে রাত এবং দিন থাকবে, ভালো এবং মন্দ থাকবে, এগুলো আসলে আমি আস্তে আস্তে এগুলো বুঝে উঠতে থাকলাম এবং মনে হয় এখনো বুঝছি। তো শান্তিনিকেতনে গিয়ে আমার এই যে স্পিরিচুয়াল জায়গা এবং ফিলোসফি, ছবির যে ফিলোসফি, এটা আমি আগে বুঝতাম না। এই যে একটা দর্শন থাকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে একটা অসীম, একটা যেটা একটা সীমা ছাড়িয়ে যাওয়াকে, একটা অসীমকে ছুতে যাওয়ার যে জায়গাটা, উনি এই নৈসর্গিক একটা পরিবেশে চতুর্দিকে একদম এরা নেচারের কোলে যারা সাঁওতাল পরিবারগুলি থাকছে, এদের থেকে অনেক কিছু শেখার আছে এরকম একটা জায়গায় যে বিশ্ববিদ্যালয়টা, কারণ এটা একটা রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়। তা আমি নিজেকে খোঁজার যে প্রচেষ্টা, যেটা আমার মনের মধ্যে ছিল, কিন্তু আমি একটা বড় আরবান শহরে, ঢাকা শহরে বড় হয়েছি, এখানে আমি স্কুল শেষ করেছি এবং আমার চারুকলার শিক্ষা আমি এখানে করেছি, ব্যাচেলার করেছি। প্রথম দিকে গিয়ে আসলে অনেক যেটা নাগরিক সুযোগ সুবিধাগুলি নাই, অত দৌড়াদৌড়ির ব্যাপার নাই। যদি আমরা চারুকলার ছাত্রছাত্রীরা এমনি কিছুটা নিভৃতে থাকতাম, কিন্তু ওখানে গিয়ে আমার ওই নিভৃতে মানে নিজেকে খোঁজা, নিজের আত্মমগ্ন হওয়ার ব্যাপারটা অনেক বেশি ব্যাপক হলো। কারণ নিজেকে যদি আমি না জানি, যদিও এই জানা আমি বলবো যে এটা আসলে কোনো শেষ নাই, আমরা নিজেকে জানতেই থাকি এবং খুঁজতেই থাকি। তো তারপরে কিন্তু সেটা শুরুটা আমি ওখানেই হলো, যে একা একা যখন থাকতাম আমি ভাবতাম যে আসলে আমার উদ্দেশ্য কি এই পৃথিবীতে, আমার আমি কে, আমি কি করব, আমার দায়িত্ব কি। তো আমি অনেক কিছুই তখন খুঁজে খুঁজে পাচ্ছিলাম যে আমার এনভায়রনমেন্ট, আশেপাশে যা কিছু হচ্ছে তা আমাকে অনেক আলোড়িত করে বা উদ্দীপ্ত করে। তার মধ্যে একটা নেচার, একটা মানুষ, মানুষকে দেখলে মানুষের এত যে বৈচিত্র্য একটা আছে, প্রত্যেকের ফেস আমার কাছে মনে হয় যে কেমন আলাদা। এবং আমাদের এই দেশের কর্মঠ মানুষের, কৃষক এবং কর্মী যারা আছেন, আমি নিজেকে, আমি একটা নিজেকে আমি একটা শ্রমিক মনে করি। তো আমি যখন শান্তিনিকেতনে দেখতাম যে সেই ফেসগুলি মনে হতো যেন একটা এজ হয়ে আছে, আমরা যে ইন্টারগুলো এচিং করে কেটে কেটে খোদাই করে যে একটা স্কাল্পচারের মতো আমার মনে হয়েছে, যে কালো, রোদে পড়া, ঘাম, যে মানুষগুলি হেঁটে যাচ্ছেন। এবং শান্তিনিকেতনে দেখতাম প্রচুর ছাগল, ওরা ছাগলকে নিয়ে চলে যাচ্ছে রামকিং করে। আমি সেই মানে স্মরণীয় আমি মনে করি যে মাস্টারপিস আমি স্কাল্পচারগুলি দেখলাম, সাঁওতাল পরিবার, গৌতম বুদ্ধ, সুজাতা। তো এইগুলা সব ওই পরিবেশটা আমাকে, আমার এই যে ফিলোসফি, আমার দর্শনটাকে স্ট্রং করার জন্য, যে আমি এবং আমার যে পারিপার্শ্বিকতা, যে জীবন, সেটাকে আমার ছবির যে কনসেপ্টের জায়গাটা আমাকে বলিষ্ঠ করতে, তৈরি করতে হেল্প করলো। তো তখন আমি ওই যে নেচার নিয়ে, যেহেতু আমি অনেক ইনফ্লুয়েন্স নেচার দ্বারা, আমি ওখানে নেচার নিয়ে কাজগুলি করেছিলাম। যে বিশাল প্রান্তর প্রচুর তাল গাছ আছে, দেখতাম তাল গাছ, খেজুর গাছগুলিতে, নারকেল গাছ ওখানে খুব কম, ওরা রসের জন্য হাড়ি বেঁধে রেখেছে এবং ওই স্যাপটা নেয়ার জন্য, রসটা নেয়ার জন্য গাছগুলিকে কেটে কেটে গাছগুলির একটা শেপ চেঞ্জ হয়ে গেছে। ওইটা দেখে অনেক সময় আমার কষ্টও লাগতো, যে মনে হতো যে খুব ন্যাচারাল, কিন্তু আমাদের মানুষের এটা মানুষের জীবিকার একটা আলাদা একটা জায়গা, আমি ওখানে যাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হতো যে এই গাছগুলিকে, নেচারকে আমরা প্রতি মুহূর্তে ধ্বংস করছি, অথবা আমাদের স্বার্থে, আমাদের প্রয়োজনে নেচারের যে স্বাভাবিক গতিগুলি ব্যাহত হচ্ছে। এবং সেই সাথে অনেক আবার যে সুন্দর জোরটা ছিল, অ্যাস্থেটিক্স যে ভ্যালুটা, যে অনেক খোলা খোলা জায়গা, তার মধ্যে পাপলা গাছ এবং এই তাল গাছগুলি, এইগুলো হলো তখন আমার ছবির উপকরণ। সাঁওতাল পরিবার মিষ্টিয়ালা ভাগ নিয়ে যাচ্ছে এবং ছাগলগুলি, কিন্তু আমি তখন এদেরকে একদম রিয়েলিস্টিক ওয়েতে কাজগুলি না করে, আমি যে শফিদিন সোমনাথ, সরি সোমনাথের কাছে যে ফর্মের ব্যাপারটা জানলাম, যে ফর্ম ফিলিংটা জানলাম, যেরকম আমি এখন অনেককে বলি যে ফর্মটাকে একটু ফিল করতে হবে। একটা চোখ বন্ধ করে অন্ধকার ঘরে যদি আমি একটা কোন শেপের জিনিস ধরি, ধরলে আমার ভিতর যে অনুভূতি হবে সেটাই আসলে আমার কাছে ফর্ম। তো আমার ছবিটা দেখেও যেন একটা সোল, একটা আত্মা, একটা পাতারও কিন্তু একটা সোল আছে, একটা গাছের সোল আছে, একটা পাখির আছে, একটা মানুষের আছে, যে কোনো ফর্ম, একটা ইভেন জড় পদার্থেরও আমার কাছে মনে হয়েছে, যে ওর আমরা স্টিল লাইফ বলি যখন স্টুডেন্টদেরকে এগুলো নিয়ে কাজ করতে দিই, যে ওখানেও একটা জীবন আছে। কিন্তু এই এই যে এটাকে ফিল করে খুব সিম্পলিসিটি আমার ছবির আরেকটা অনেক বড় একটা প্রকাশভঙ্গি, যে আমি খুব সিম্পলি, খুব একটা প্লেফুলনেস এর মধ্যে দিয়ে খেলা চলে, কারণ আমি আনন্দ পাই কাজ করে। এটা আমার কাছে পরিশ্রম থাকে শারীরিক, কিন্তু আমি কাজটা করে অনেক আনন্দ পাই, যে জন্য আমি সারাদিন ধরে আমার একটা কাজকে নিয়ে আমি বিজি থাকতে পারি। তো সেই কারণে এই যে ফর্মটাকে ধরা, এটাকে সিম্পলিফাই করা এবং খুব অল্প কিছুর মধ্যে অনেক একটা বেশি কিছু বলা, বেশি কিছু দেখানো, বা সেই যে অসীমকে ছোঁয়ার সীমাটাকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা, আমি আমার সেই শুরুটা তখনই হলো। এবং আমি বাংলাদেশে আসার পর আমার আরেকটা সিরিজ করলাম, আমি মা হলাম, আমার আমি দেখেছি সব রেনেসাঁ যুগের এবং সব শিল্পীরা, লিওনার্দো দা ভিঞ্চি, বোতিচেলি, রুবেন্স, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, সবাই ম্যাডোনা করেছেন জেসাস ক্রাইস্টের মা, মা মেরি এবং জেসাস ক্রাইস্টকে নিয়ে। তো তখন আমি যে মা, আমি ভাবছিলাম যে মা আসলে অনেকটা সময় বোধহয় নিজের মধ্যে থাকেন, একা মনে হয়, বাট আমার কাছে আরো অনেক বেশি মনে হতো যে আমি আমি মা আর আমার মেয়ে, ওখানে আসলে দ্বিতীয় কেউ নাই। তো সেজন্য আমি একটা মায়ের জার্নি, আমি এটাকে ম্যাডোনা সিরিজ নাম দিয়েছিলাম। এবং আমি এই মাকে, একটা মিডিল ক্লাস মাকে, সেই জেসাস ক্রাইস্টের মা, মা মেরির সেই ডিগনিটিটা বা সেই ভালোবাসায় আমি এই মাকে দেখছিলাম, যে এত কর্মজীবী মা আছেন যারা অনেক মিডল ক্লাস একজন মা, অনেক কাজের মধ্যেও তার শিশুকে নিয়ে। এটা আসলে একটা সিম্বলিকও ছিল যে আমি সমাজের যে এত অবমূল্যায়ন, এত যেগুলোকে আমরা পছন্দ করি না, ঘৃণা করি, অনেক নেগেটিভ জিনিস সারাক্ষণ আমাদের আশেপাশে হচ্ছে, কারণ আমি এনভায়রনমেন্ট আমাকে সবসময় ইনফ্লুয়েন্স করে। তো আমি একটা প্রতীক খুঁজছিলাম যে আমি কিভাবে, কারণ আমি নিজে অনেক জায়গায় গেছি, আমাকে ঘুষ চেয়েছে কোন একটা মিনিস্ট্রিতে, কোথাও একটা বাইরে যাওয়া, কোনো কাজে যেখানে যাচ্ছিলাম আমি দেখছিলাম যে কিছু মুখোশ পরা, ক্যামোফ্লেজ করা মানুষ, যে তবু আমার এই মানুষের প্রতি অনেক আমার কৌতূহল, মানুষ আমার ছবির একটা বিশাল অংশ। তো এইটা দেখার পর আমার মনে হচ্ছিল যে আমার একটা কিছু দরকার, যেখানে একটা সুস্থ স্বাভাবিক সমাজ জীবন, এবং সেই আমার সেই বয়সটাতে, সেই 90-91 সালে, ওগুলো অনেক বেশি আলোড়িত করেছে এবং করতো যে মানুষ এরকমও হতে পারে। তো তখন আমি প্রতীকটা খুঁজতে গিয়ে আমার মনে হল ওয়াই নট, আমি একজন মা, আমি একটা নারী, আমি এটার সিম্বলটা হতে পারি এবং আমি এটা দেখাতে পারি যে এই যে নেগেটিভ জায়গাগুলি থেকে, কিন্তু আমি খুব একটা পজিটিভ মনের মানুষ, আমি নেগেটিভটাকে আরো নেগেটিভ করতে চাই না। আমার কাছে সবসময় মনে হয় যে একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, এই ওয়েটা না হলে আরেকটা ওয়ে আছে। আমি সেই আশাটা আমার যারা ছবির ভিউয়ার ওনাদেরকে আমি মানে দেখাতে চাই, এবং এটা আমার সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। এবং এই পজিটিভ জিনিসটা দেখলে কিন্তু আমাদের সামাজিক যে নেগেটিভ জিনিসটা আছে সেটার কথা আমার মানে আরো বেশি মনে হয়। তো এই মাকে আমি বিভিন্ন ভাবে, বিভিন্ন জার্নিতে আমি মাকে দেখেছি, এবং তার একমাত্র সন্তানকে সে এত রূপক একটা এনভায়রনমেন্ট আমি অনেক সময় ওখানে তৈরি করেছি যে সে একটা সুন্দর ওয়ার্ল্ড যেখানে এই অসাধু মানুষগুলি নাই, এই অসৎ কর্মকাণ্ডগুলি নাই। এবং বিশেষ করে আমি নারী হিসাবে আমার সেই জিনিসগুলিকেও আমি ফেস করতে হয়েছে প্রতি মুহূর্তে, সেটা আমাকে এখনো ফেস করতে হচ্ছে যে আমি শিল্পী বা আমি কর্মী, আমি চারুকলা অনুষদের একজন প্রফেসর, কিছুদিন আগে আমি এখানে চেয়ারপারসন ছিলাম, কিন্তু প্রতি মুহূর্তে আমাকে মনে করতে হচ্ছে যে বা করিয়েছে লোকে যে আমি একজন নারী, সেই সময়ও আমি ফিল করতাম যে আমি একজন নারী। তো সেই জন্য আমার এই নারী সিম্বলটা সমাজের এই নেগেটিভ জায়গাটার বিপরীতে দাঁড় করানোর জন্য, পজিটিভ সোর্স এবং ভাইবটাকে দেখানোর জন্য আমার কাছে মনে হচ্ছিল খুব বলিষ্ঠ একটা প্রতীক। এবং আমি এটাকে একে নিয়ে জার্নিগুলি, সে বাসে ঝুলে যাচ্ছে, তার সাথে অনেক প্যাসেঞ্জার, তো আমার কাছে মনে হচ্ছিল সে একটা কান্ডারি, সে এই প্যাসেঞ্জার গুলিকে একটা দিক নির্দেশনা দিবে। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমাদের দেশে, আমাদের সমাজে সঠিক নেতৃত্বের অভাব প্রত্যেকটা জায়গায়, যে যদি ওরকম কেউ সঠিক নেতৃত্ব আমরা পেতাম, থাকতো, তাহলে হয়তো আমাদের সবাই আসলে খুব দৌড়াচ্ছি, কিছু একটা চাচ্ছি। আমার ছাত্রছাত্রীদেরকে আমি এই জন্য অনেক সময় ওদেরকে দেখে কষ্ট লাগে যে ওদের এই যে জার্নি, ওদের যে পাবলিক ট্রান্সপোর্টে আসতে হয়, এই ধরনের অনেক কিছু যেগুলি আসলে খুব আমাদেরকে একটা তাড়নার মধ্যে ফেলে রাখে। তো সেই জায়গাটায় আমি এই নারীটাকে আমি সেই প্রতীক হিসাবে দেখাতে চেয়েছি যে সে যেন সেই একজন মানুষ, যে তার এই বাসের প্যাসেঞ্জার বা তার সমাজকে, দেশকে সে একজন পথ দেখাবে। এই সিরিজটা আমি করতে করতে, এটা আমি প্রায় 97-98 পর্যন্ত করেছিলাম ম্যাডোনা সিরিজ। দেন আমার মেয়েটি বড় হতে থাকলো, স্কুলে যেতে থাকলো, তার ও লেভেলের সময় হতে থাকলো, তো তার মধ্যে আমি একটা নারী, আর একটা নারীকে বেড়ে ওঠার আমার সামনে, আমিও বড় হচ্ছি, অভিজ্ঞতা পাচ্ছি এবং দেখছি যে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। তো সেই সময় আমরা খুব ঘুরি, আমি এই কথার শুরুতে বলেছিলাম যে আমরা অনেক ট্রাভেল করি দেশে বিদেশে। তখন আমরা বাংলাদেশের ভিতরে অনেক, আমার হাজবেন্ড ড্রাইভ করতে খুব ভালোবাসে এবং আমরা খুব ঘুরছিলাম, একদম সেই তেঁতুলিয়া, বাংলাবান্ধা, আমরা ওইদিকেও গেছি, আমরা বাইরোডে দার্জিলিং গেছি, এদিকে সুন্দরবনে গেছি অনেকবার, লাওছাড়া ফরেস্টে গেছি, বগালেকে গেছি, হেঁটে হেঁটে প্রায় 10 ঘন্টা, তারপরে টেকনাফে গেছি, সেন্ট মার্টিনে গেছি, এবং এই গাড়ি চালিয়ে চালিয়ে অনেক ঘুরে এরকমই কোন একটা সময় আমি হঠাৎ দেখছিলাম যে একটা কোন ঈদের সময় আমরা গেছিলাম ইনানি, ইনানিতে তখন থাকার কোনো জায়গা ছিল না, একটা শুধু ফরেস্টের গেস্ট হাউস ছিল। তো আমরা সেখানে ছিলাম, ঈদের দিন ছিল, আমরা যখন ফিরছিলাম আমি দেখছিলাম যে অনেক মানুষরা নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ছে, মেয়েরা লাল ফিতা লাগিয়ে ঘুরছে, তো গাড়ির মধ্যে জানালা দিয়ে, তখন গাড়িটা একটা গতিতে যেতে থাকে, দৃশ্যগুলি খুব দ্রুত বদলাতে থাকে, এটা একসঙ্গে একদম ডিটেইল একটা দৃশ্য দেখা যায় না। তো আমি এবং আমি গাড়ির জানলা দিয়ে যখন তাকাচ্ছিলাম, পানির মধ্যে দিয়ে এই মানুষগুলির ছায়া দেখা যাচ্ছিল, আমি সেটা খুব লক্ষ্য করছিলাম। এই ফিরে এসে আমার শুরু হলো আমার জলবায়ু মাটি সিরিজের কাজ, এবং আমি এইগুলাতে আমার প্রিন্ট এবং এই পেন্টিং এই সিরিজে আমি অনেক দেশে বিদেশে অনেক সম্মান প্রশংসা পেয়েছি আসলে। কিন্তু আমি আমি মনে করি যেগুলো অনেক ট্রুথ, ছবির সাথে আপনাকে মানে অনেক পিওর হতে হবে, পিওর এবং অনেস্ট। তো আমার কাজে আমি অনেক পিওর, আমি আসলে আমার কাজগুলিকে মানে অনেক শিল্পীর অনেক রকম ইয়ে থাকবে কনসেপ্ট, কিন্তু আমারগুলি আসলে আমার যেহেতু এনভায়রনমেন্ট থেকে আসে, আমি বানাই না, মেক করি না, এরা খুব স্পন্টেনিয়াস, এরা এসে যায়। তো অনেকে আমার ওই ফিগারগুলি উল্টা হতো, তো অনেকে আমাকে অনেক সময় হয়েছে যে ছবিটাকে উল্টা করে আছে নাকি এটা, কিন্তু আমি যে জানালা দিয়ে যে রিফ্লেকশনটা দেখেছি আসলে আমি সেগুলাকেই ওই তিনটা মেয়েকে চারটা মেয়েকে আমি এই কাজগুলিতে আমি এশিয়ান বিয়েনালে অ্যাওয়ার্ড পেলাম, সম্মান পেলাম, এবং আমি ন্যাশনালে দুইবার, আমি একবার বেঙ্গল ফাউন্ডেশনের বেস্ট অ্যাওয়ার্ড, একবার শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড যেটা পেয়েছি আমার এই আর্থ ওয়াটার এয়ার বা জলবায়ু মাটি সিরিজের কাজ করে। তো আমার নিজের কাজের মধ্যে যেটা সবসময় হয় যে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করি, নিজেকে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি অতিক্রম করার চেষ্টা করি, আমার একটা কাজ থেকে আরেকটা কাজ, এটা খুব কষ্ট। এবং প্রতিটা সময় যখন আমি আমার ক্যানভাস বা আমার এচিং প্লেট বা লিথো লাইম স্টোন আমি এটার সামনে যখন দাঁড়াই বা বসি, একদম তখন আমার মনে হয় যে আমি নতুন, আমি আনকোরা। ইভেন এই নতুন বা নিজেকে নবীন ভাবাটা আমার মনে হয় যেটাতে আমার প্রতিটা দিনই আমি শুরু করছি, প্রতিটা কাজেই আমার একটা নতুন শুরু হচ্ছে। আর ওই যে নিজেকে চ্যালেঞ্জ করা যে আরেকটা আইডিয়া, কারণ এটা ছবি তো একটা স্পন্টেনিয়াস হলো, এটা একটা আইডিয়া, এটা একটা অ্যাস্থেটিক্যাল ছবির একটা পিক্টোরিয়াল একটা জায়গা কাজ করে, তো সেখানে আমি নিজেকে নিজে যখন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই এবং আরেকটা উত্তরণের আরেকটা নতুন কিছু করার চেষ্টা করি, তো সেটার একটা একটা স্ট্রাগল থাকে, সেটা একটা স্ট্রাগলটা আমি করতে থাকি প্রতি মুহূর্তে, এবং কখনো ফেল করি, কখনো আমার জয় হয়, এবং যখন জয় হয় তখন আমার কাছে ওটা একটা বিশাল আনন্দ হয়। আমার কাছে ছবিটা একটা মেডিটেশন, আমি আসলে এটাতে একটা যখন ছবি আঁকি তখন ভীষণ একটা ধ্যানমগ্ন ভাবে আমার ছবি আঁকি বা ছবি করি, আসলে ছবিটা করাই বলা যায়, কারণ আমরা একটা সময় আঁকাটাই ভাবতাম যে একটা ক্যানভাস নিয়ে খুব নিমগ্ন ভাবে একটু আয়াস করে ছবি আঁকার, কিন্তু কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এখন ইভেন আগেও যখন শিল্পীরা কাজ করেছেন, বিশাল বিশাল যখন কাজ করেছেন, তখন ওটা কাজটা করাটাই বললে আসলে বেশি ইয়ে হয়, তো সেই কারণে আমার আমার নিজের যে কাজগুলি, কিন্তু এই করাটা যখন আমি করি তখন আমি মনে হয় যে আমি একদম আমি আর আমার ক্যানভাস বা আমি আর আমার কাগজ, আমি আর আমার যে মাধ্যমটাতে কাজ করি, অ্যালুমিনিয়াম প্লেট অথবা দস্তাতে, জিঙ্কের মধ্যে অথবা স্টিলে, প্লাস্টিকে, কারণ এখন আমাদের কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এত রকম ম্যাটেরিয়াল এসছে, এটাই আসলে আমাদের কাজকে অনেক কন্টেম্পোরারি একটা লুক দিয়েছে। ভাবনা তো তো আছে এস্থেটিক্স বা যে কনসেপ্টটা হবে, তবে একটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের বাস করে কন্টেম্পোরারি সময়ের এই যে টেকনোলজি, কম্পিউটার, গ্রাফিক যেগুলো আমরা অনেক ফটোশপে গিয়ে অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছি, ছবিটাকে অনেক আরো সিম্পলিফাই করে বা ডিস্টোর করে দেখার খুব দ্রুত সময়ে যে সুযোগ সুবিধাগুলি, তো সেই জন্য আসলে ইউরোপ আমেরিকায় এখন দেখা যাচ্ছে যে ছবির একটা লুক অনেক বদলে গেছে, অনেক বেশি। তবে আমার কাছে ওটা সবসময় অনেক মেকানিক্যাল মনে হচ্ছে। আমি হিউম্যানিটিতে বিলিভ করি, হিউম্যান টাচ, হিউম্যান ফিলিং, যেটা আমার কাছে মনে হয় এটা হারিয়ে যাওয়া কখনোই উচিত হবে না, নাহলে আজকে আমাদের পৃথিবী জুড়ে অনেক নৈরাজ্য আরো বেশি আসবে। যন্ত্র তো আমাদেরকে বা টেকনোলজি আমাদেরকে সহায়তা করার জন্য, সেই মানবিকতাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি মনে করি না যে টেকনোলজিটা আমাদেরকে ওভার করে চলে যাবে এবং এখানে মানবিক বোধগুলি হারিয়ে যাবে। এবং যেই সমাজে, যে দেশে যেই রকম কালচার এবং যেই ক্রিয়েটিভিটির যে জায়গাটা, শিল্পকর্মটা সেটা হবে। এবং এটা অবশ্য একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে যেটাতে আমাদেরকে ধরে রাখছে, কিন্তু আমাদের তো হাজার হাজার বছরের যে একটা কালচার নিয়ে, আমরা জৈনরা ছিল এখানে, বুদ্ধিস্টরা এসছে এখানে, হিন্দুরা ছিল এখানে, মুসলিমরা ছিল, এবং বিভিন্ন যে কালচার আমরা তারা নানাভাবে বহন করে নিয়ে এসছেন, এখানে রেখে গেছেন। তো সেই ট্রেডিশন এবং আমাদের দেশের, আমরা বাঙালি বাংলাদেশি, আমাদের যে ট্রেডিশনটা, এই জাতীয় বোধটা আমাদের কাজে কর্মে থাকবে এবং আমরা আসলে আমরাই থাকবো। আমাদের সৃজনশীলতাটা হয়তো আমাদেরকে, আমাদের মেসেজটাকে আন্তর্জাতিকভাবে নিয়ে যাবে। তা আমি একটু আগে আমার জলবায়ু মাটি সিরিজের কথা বলছিলাম, এইটা করতে করতে আমি আরেকটা সিরিজে কাজ করেছিলাম যেটাকে আমি রিলেশন দিয়েছিলাম, যেটাতে আমার কাছে এই নারী, আমি নারীবাদী নিজেকে বলবো না, কিন্তু আমি নারীদের কথা আমার কাজ করতে গিয়ে বারবার অনেক এসছে, কারণ আমি নিজে একজন নারী এবং আমাকে এটা সমাজ বারবার বুঝিয়েও দিয়েছে। তো আমার যখন কন্যাটা বড় হয়ে উঠলো, আমি দেখলাম যে এত বছর পরও অনেক সমস্যার জায়গাগুলিতে ওরা অনেক প্রতিবাদী এবং ওরা অনেক যোদ্ধা বেশি এবং সাহসী দেখে ওরা ওগুলাকে কেয়ার করে নাই, কিন্তু সামাজিকভাবে আসলে খুব পরিস্থিতিগুলি চেঞ্জ হয় নাই। এবং সুফিয়া কামালও একসময় বলেছিলেন যে আমাদের সেই সময় থেকে, বেগম রোকেয়ার সময় থেকে, খুব দুঃখ করি যে মাঝে মাঝে আমরা পত্রিকা পেপারে এত মেয়েদের প্রতি অত্যাচারগুলি দেখি। উনি বলেছিলেন যে এত বছরেও আমরা মনে হয় খুব একটা পারিনি। তো আসলে পুরো পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থাটার অর্থ, ইকোনমিক কন্ডিশনগুলি হয়তো চেঞ্জ হলে সামাজিকভাবে হয়তো এগুলো হবে। তো সেই জন্য আমি একটা রিলেশন সিরিজ নিয়ে কাজ করেছিলাম, যেটাতে আমি এই মেয়েদের কথা, এই মেয়েদের যে অবদমিত আকাঙ্ক্ষা যেগুলিকে তাদের সারাক্ষণ সাপ্রেস করে রাখা হচ্ছে, সমাজের বিভিন্ন, সমাজ এবং ধর্ম দুইটাই আসলে নানাভাবে এখানে অনেক সময় ধর্মের আমরা ভুল ব্যাখ্যা করেছি এবং সামাজিক অনেকগুলি জায়গায় শুধু নিজেদের মানে দ্বারা শাসিত করার জন্যই অনেকগুলি রুলস রেগুলেশন হয়েছে। তো সেই জন্য আমি এই নারীদের বেদনার কথা অথবা এটাকে অধরার স্বপ্ন কথা দিয়ে আমি এটা একটা এক্সিবিশনই আমি করেছিলাম, কারণ এত কাজ আমি এগুলোর উপরে করেছিলাম। তখন এখানে বাংলাদেশে নরওয়েজিয়ান অ্যাম্বাসেডর ছিলেন গার্ড ওয়ালস্ট্রম, তো উনি আমাকে এটা ভীষণ অনুপ্রাণিত করেছিলেন আমার এই কাজগুলি নিয়ে। উনি 6-7 বছর ছিলেন এবং সেটা যেগুলো আসলে আমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ যে সে আমাকে খুঁজে বের করেছিল এবং প্রায় বলতো রোকেয়া তোমার সাথে চা খাবো, হয়তো আমি সেই ছবিগুলি আমার ভিউয়ারদের দর্শকদের হয়তো দেখাতামই না। তো ও দেখে ওর অনেক ভাল লাগছিল এবং ওরা অনেক আমাদের দেশে অনেকগুলি কাজ করত, অনেক নোরাদের মাধ্যমে অনেক ইন্টেরিয়ারে গেছেন। উনি বলছিল যে না তোমার এইগুলি, এবং উনি আমার অনেকগুলি অনেক ছবি আসলে কালেক্ট করেছেন। এবং সেই সময় আমি একটা ফ্রেঞ্চ গ্রান্ট পেয়েছিলাম যেখানে আমি, আমাকে অনেক উৎসাহ দিয়েছিল যে না তুমি অবশ্যই যাবে এবং এগুলা তোমার বিদেশে যাওয়া দরকার, আরো দেখা দরকার। তো আমি সেই রিলেশন সিরিজে আসলে আমি এই মেয়েদের কথা, মেয়েদের ডিজায়ার, মেয়েদের চাওয়া পাওয়ার কথাগুলি, তবে আমি আমার মতো মানে আমার যে ছবির যে আমার যে ক্যারেক্টার, আমি আমার টেম্পারা এবং আমার প্রিন্ট মেকিং যেটা ছাপচিত্র, আমি তার মধ্যে এটা বুঝিয়েছি। তবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন আমি এখনো দেখে যাচ্ছি, প্রতিদিন আমি নতুন করে ছবি আঁকছি। তো আমার এই স্বপ্ন দেখাটা যতদিন থাকবে আমিও ছবি আঁকব। ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমি ওবায়দুল হক, শুভরাত্রি।